السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين. ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان، هذا من شيعته وهذا من عدوه، فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه، قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين، إلى آخر الآية. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, দূরে থেকে এবং কাছে থেকে আপনারা যারা আজকে আমাদের সঙ্গে এই অনলাইন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল কসাসুল আম্বিয়া, তথা নবীগণের জীবনী নিয়ে, নবীগণের কিসসা এবং ঘটনাবলী নিয়ে আমরা আলোচনা করব। পবিত্র কোরআনে যেই 27 জন নবীর আলোচনা এসেছে, এর মাঝে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা যেটি বর্ণিত হয়েছে সেটি হলো মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের জাতি তাকে যে ধরনের নির্যাতন, মানসিক নির্যাতন করেছে, এটি অন্যান্য নবীর বেলায় আর সচরাচর দেখা যায়নি। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম ধৈর্যের পাহাড় হয়ে সবগুলো প্রতিকূলতাকে তিনি কঠিনভাবে মোকাবেলা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিজয় দান করেছেন এবং তার হাতে তৎকালীন যুগের সবচেয়ে বড় দুরাচারী, অত্যাচারী, জালেম বাদশা তথা ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, ফেরাউনকে নাস্তুনাবুদ করে দিয়েছেন, ফেরাউনকে এই দুনিয়ার ইতিহাস থেকে এক দৃষ্টান্ত বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক। আমরা ধারাবাহিক আলোচনা করেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের জীবনী নিয়ে সূরাতুল কসাস থেকে। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম, তার জন্ম হয়ে গেল, মা জননী ভীতে সন্ত্রস্ত হয়ে তাকে একটি বাক্সের ভিতর ভরে নীলনদে ফেলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাসাতে ভাসাতে ফেরাউনের ঘাটে নিয়ে উপস্থিত করলেন, ফেরাউনের ঘরেই লালন পালনের ব্যবস্থা করে দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম যৌবন পর্যন্ত ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়েছেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা, মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন যৌবনে পদার্পণ করলেন, ওয়াস্তাওয়া এবং পূর্ণ বয়স্ক হয়ে গেলেন, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রজ্ঞা এবং তাকে জ্ঞান দান করলাম, অর্থাৎ নবুয়ত দান করলাম। আসলে এই এখানে আতাইনাহু হুকমা ওয়া ইলমা, এই অর্থ, এই আয়াতের সম্পর্ক যদি মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম মিশর থেকে মাদিয়ানে হিজরতের পরবর্তী ঘটনা ঘটে, তখন হুকমান শব্দের অর্থ হবে হলো নবুয়ত, কারণ এখনো পর্যন্ত, যতদিন পর্যন্ত মিশরে ছিলেন, তাকে নবুয়ত দান করা হয়নি। তিনি মাদিয়ান থেকে 10 বৎসর পরে যখন ফিরছিলেন, তখন আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেছিলেন। সুতরাং এই আয়াতের সম্পর্ক যদি মাদিয়ান থেকে ফেরার পথে হয়ে থাকে তাহলে তখন অর্থ হয় আতাইনাহু হুকমান, হুকমান শব্দের অর্থ হলো নবুয়ত, আমি তাকে নবুয়ত দান করলাম, ও ইলমা এবং জ্ঞান। আর যদি মাদিয়ানে যাওয়ার আগের সাথে এই আয়াত সম্পৃক্ত হয় তখন হিকমতের অর্থ হলো প্রজ্ঞা, হিকমতের অর্থ হলো স্থান কাল পাত্র ভোজ ভেদে কথা বলার যোগ্যতা, ও ইলমান এবং আমি আল্লাহ তাকে জ্ঞান দান করলাম, শরীয়তের জ্ঞান, তাওহীদের জ্ঞান, একত্ববাদের জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার জ্ঞান আমি তাকে দান করলাম। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, এবং এমনিভাবে আমি সৎকর্মশীলদের প্রতি দান দিয়ে থাকি, যেই সৎকর্ম করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই প্রতিদান দান করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সৎকর্ম করেছেন, তিনি দুনিয়ার গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে তিনি ধৈর্যের সাথে সবরের সাথে বাতিলের মোকাবেলা করেছেন, এবং রাজকীয় মর্যাদা পেয়েও আল্লাহ পাককে ভুলে যাননি। ভবিষ্যৎ তার রাজা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল ছিল, ফেরাউন মারা যাবে আর মূসা তার পালক পুত্র হিসাবে দেশের ক্ষমতাভার গ্রহণ করবেন। ভবিষ্যৎ এ ধরনের একটি লোভনীয় ব্যাপার তার সামনে যখন নাকি উদ্ভাসিত হয়েছিল, এর পরেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের স্বার্থে, তাওহীদের স্বার্থে, ইবাদত বন্দেগীর স্বার্থে তিনি সেই লোভে নিজেকে ধরা দেননি, সেটি গ্রহণ করেননি। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان। আজকে দুদিন হলো, এক সপ্তাহ হলো আমরা যেরকম গরমে ভুগছি, এই গরম আমাদের কাছে অসহ্য হয়ে লাগছে, কিন্তু এই গরম আরব দেশের গরমের এগুলো হলো স্বাভাবিক গরম, আরব দেশের তুলনায় এই গরম গরম করুক কিছুই না। সেই জন্য আরবদের এটি হলো নিয়ম, তারা গরমকালে দিনে কোথাও সফর করে না, দিনে তেমন কাজকর্ম তারা করেন না, দিনে তারা দীর্ঘ সময় পর্যন্ত তারা ঘুমিয়েই থাকে। সূর্য যখন প্রখর তাপদাহ এই পৃথিবীকে দান করে সেই সময় তারা সচরাচর কার্যবলী থেকে নিজেদেরকে দূরে রাখে, তারা ঘরেই থাকে। ওয়াদখাল আল মদিনাতা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শহরে প্রবেশ করলেন। শহরে প্রবেশ করার অর্থ কি? তিনি তো শহরেই আছেন, কোন শহরে প্রবেশ করেছিলেন? ঐতিহাসিক রাওয়ায়েতে পাওয়া যায় সেটা হলো মিশরের দক্ষিণ অঞ্চলীয় লোকসোর শহরে প্রবেশ করেছিলেন। যেহেতু রাজদরবার এবং রাজপ্রাসাদ গোলা হয়ে থাকে একটু শহর থেকে, শহরের কোলাহল থেকে একটু দূরবর্তী অঞ্চলে হয়ে থাকে, শহরের বাজার ঘাট একটু দূরে হয়ে থাকে, সেই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজদরবার থেকে শহরে এলেন। আলা হিনি গাফলাতিন মিন আহলিহা, ওই সময় যখন নাকি শহরের অধিবাসীরা বেখবর ছিল, অর্থাৎ হলো দুপুরের নিদ্রা যাচ্ছিল, দুপুরের কাইলুলা করছিল, এই সময় তিনি প্রবেশ করলেন। সচরাচর রাস্তাঘাটে সেই সময় মানুষ খুব কমই দেখা যায়। ফওয়াজাদা ফিহা রাজুলাইনি ইকতাতিলান, এরপরে তিনি দুজন ব্যক্তিকে পাইলেন যে তারা পরস্পর একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করছে, মারামারি করছে, তারা বাদানুবাদে লিপ্ত হয়ে গিয়েছে, দুইটার মাঝে হেভি ফাইট লেগে গেছে, একটা আরেকটাকে ধরে পিটাচ্ছে। এই দুইজন ব্যক্তি যারা পরস্পর মারামারি করছে, হায়দা মিন শিআতিহি ওয়া হায়দা মিন আদুবি, তাদের দুজনের একজন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বগোত্রীয় মানুষ, অর্থাৎ বনি ইসরাইলি, আর আরেকজন ছিল তার শত্রু দলের একজন, অর্থাৎ ফেরাউনের কিপ্তি বংশের একজন ছিল। এই বনি ইসরাইলি আর কিপ্তি মারামারি করছে। যখন একটি মানুষ যখন বিপদে পড়ে, সচরাচর মানুষের এটি হলো ধর্ম, তখন নিজের কোনো বন্ধুবান্ধব নিজের কোনো আত্মীয় স্বজন, নিজের গোত্রের মানুষ, নিজের এরিয়ার মানুষ পাইলে তখন বিপদে পড়া মানুষ তার কাছে সাহায্য চায়। তখন এই নিজের গোত্রীয় মানুষ, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। তো এই বনি ইসরাইলের লোকটি যখন মূসা আলাইহিসসালামকে দেখতে পেয়েছে, তার হৃদয়ে আশার সঞ্চার জেগেছে। তখন সে তার শত্রুর বিরুদ্ধে মূসা আলাইহিসসালামের কাছে সাহায্য চেয়েছে যে ভাই আমাকে তো মেরে ফেলল, আমাকে তো ধ্বংস করে ফেলল, আপনি আমাকে একটু সাহায্য করুন, আমাকে উদ্ধার করুন, আমাকে রক্ষা করুন, আমাকে হেফাজত করুন, আমাকে এর জুলুম থেকে আপনি নিষ্কৃতি দান করুন, জুলুম থেকে আমাকে মুক্তি দান করুন। সে সাহায্য চাইল। মূসা আলাইহিসসালাম তখন গিয়ে ফাকাযাহু মূসা ফাকাদা আলাইহি, মূসা আলাইহিসসালাম তখন দেখলেন যে প্রতিপক্ষ যে তার স্বগোত্রীয় মানুষের সঙ্গে ঝগড়া করছে, ঝগড়ার উৎসটা কি ছিল? বনি ইসরায়েলি কুলির কাজ করত, সে বাজার থেকে লাকড়ির বোঝা এই লোকের বাড়ি পর্যন্ত বহন করে এনে দিয়েছে। এখন যখন বহন করে এনেছে, সে তার মজুরি চাচ্ছে যে আমি তোমার লাকড়ির বোঝা বহন করে নিয়ে এলাম, সুতরাং আমার এত টাকা বিল হয়েছে, তুমি আমার বিল পে করো। সে বলে তোদেরকে এদেশে থাকতে দিচ্ছি, এটাই তো তোদের সৌভাগ্য, এখানে আবার কিসের বিল, কিসের বিল চাও? যেমন আমাদের দেশের নেতা খেতাদের চরিত্র যেটা, তাদের কোনো বিলবুল লাগে না, তাদের গুন্ডা বাহিনীরা আছে, এই গুন্ডা বাহিনী দ্বারাই তারা হলো সবকিছু থেকে মুক্তি পায়। সেই জন্য যেহেতু ফিরাউনের বংশের লোক, ক্ষমতার ছড়ি তাদের হাতে, মসনদ তাদের হাতে, এই জন্য ক্ষমতার লোভে অন্ধ হয়ে সেই গরিব মানুষটার আর সেই মজুরিও দিতে রাজি হচ্ছে না। এর পরে আরো মজুরি দেওয়া তো দূরের কথা, তাকে ধরে পিটানো শুরু করেছে। যেমন সৌদি আরবে দরিদ্র দেশের যে সমস্ত নিঃস্ব মানুষরা শ্রমিক হিসাবে যায়, তাদের ন্যায্য পাওনা তো তারা দেয়ই না, ঠিক মতো খাবার পর্যন্ত দেয় না, বরং তাদের কাছে কিছু চাইলে, বেতন চাইলে, তারা হলো খুনটিকে আগুনের উত্তপ্ত করে মহিলাদের গায়ে সেকা দেয়, স্ত্রীকে পূর্ণ গরম করে সেই গরম স্ত্রী দিয়ে তাদের শরীরে হলো সেকা দেয়, এবং পুরুষ শ্রমিকদেরকে সেই জাহেলিয়াতের বর্বর যুগের মতো তারা হলো নির্যাতন করে। তাদের অপরাধ কি? তাদের অপরাধ হলো যারা ভিটা মাটি বিক্রি করে তাদের দেশে কাজ করতে এসেছে এবং তাদের দেশের অর্থনীতির চাকাকে তারা সচ্ছল রেখেছে। দরিদ্র মানুষ সেই 40-50 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 12 ঘন্টা তারা হলো জব করছে। সুন্দর মানুষ কালো হয়ে গেছে, রোদে পুড়ে গেছে, তাদের চেহারার দিকে তাকানো যায় না, কিন্তু তাদের কাছে তাদের মজুরি চেয়েছে, আর তাদের ভাগ্যে মজুরি তো মেলেই না, বরং হলো তাদের ভাগ্যে নির্যাতন মেলে, নিপীড়ন মেলে, গরম স্ত্রীর সেকা মেলে, তাদের গরম খুন্তির সেকা মেলে হলো তাদের, এমন জুলুম তারা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমদেরকে যেন আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এদের মাঝে আর ফেরাউনের মাঝে কোনো পার্থক্য নাই। এই ফেরাউনের লোকজনও এরকমই কাজ করত, এরকমই কাজ করত। এই জন্য মূসা আলাইহিসসালাম যখন দেখলেন যে বনি ইসরায়েলি লোকটা বোঝা বহন করে এনেছে, তার প্রাপ্য দেওয়া তো দূরের কথা, তার সঙ্গে ঝগড়া লাগিয়েছে, এই জন্য এই মজলুমের পক্ষ নিয়ে মূসা আলাইহিসসালাম জালেমের উপর ক্ষিপ্ত হয়ে গিয়ে এক বক্সিং মেরে দিলেন, এক ঘুষি মেরে দিলেন তাকে। যখন ঘুষি মেরেছেন, এটা তো যেমন তেমন ঘুষি না, নবুয়তের ঘুষি। মূসা আলাইহিসসালাম যখন ফিরআউনের কোলে ছিলেন ছোট বয়সে, ফিরআউন যখন নিজেকে খোদা বলে দাবি করেছিল, এই কুফরি কথা শুনে অবুস এক শিশু যে ফিরআউনের গালে এক থাপ্পড় মেরেছিল, তখনই সে বুঝেছিল এইটাই হলো আমার সেই শত্রু হবে। কারণ চরের যে ওজন, এই ওজনেই বোঝা যায় এটা আমার শত্রু। আসি আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে ওনার কানে পৌঁছেছে যে এই নবজাত শিশুটাকে হত্যা করবে এই জালেম। আসি আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলছেন যে তুমি কি পাগল, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? এই ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চা তো অনেক সময় হলো থাপ্পড় মারে, লাত্থি মারে, এরপরে সে চশমা খুলে ফেলে, দাড়ি টেনে ধরে, অবুজ বাচ্চার কোনো বুঝ আছে? ফেরাউন বলে, আসিয়া থাপ্পুরটা তো তুমি খাও নাই, থাপ্পুরটা তো আমি খেয়েছি। থাপ্পুরটা যদি তুমি খাইতা তাহলে বুঝতা এটা ছোট বাচ্চা নাকি বড় বাচ্চা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নবুওয়াতের শক্তি দিয়ে তাকে ঘুষি মেরেছেন, আসলে তাকে শাসনের উদ্দেশ্যেই মেরেছেন, কিন্তু এই এক ঘুষি যে তার ভবলীলা নিঃশেষ করে দিবে, তার জীবন প্রদীপ নিভিয়ে দিবে, এ কথা সে স্বপ্নেও ভাবতে পারেনি। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে এক ঘুষি মারলেন, ফাকাদা আলাইহি, আর এই ঘুষি কারণেই এই লোকটা হলো মারা গেল। এমন এক ঘুষি, এক ঘুষিতেই হলো শেষ। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তীরে বললেন, ক্বাল হাযা মিন আমালিস শাইতান, এটি তো আমি যে কাজ করে বসেছি এটা হলো শয়তানের কাজ। এখন প্রশ্ন জাগে, তিনি শয়তানের কাজ করলে বললেন কেন? তিনি তো ইচ্ছে করে কথা বলেন নাই, ইচ্ছে করে তো মারার জন্য ঘুষি দেন নাই, শাসনের জন্য ঘুষি দিয়েছেন, কিন্তু এই ঘুষি কারণে সে মারা গেছে, তার ইন্টেনশন ছিল না মারার জন্য, কিন্তু এটা শয়তানের কাজ কেন বললেন? শয়তানের কাজ এই জন্য বলেছেন যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো এটা আসলে মোমেনদের কাজ নয়, নবুওয়াতের শানের খেলাফ হয়েছে, এই জন্য নবুওয়াতের শানের খেলাফ হওয়ার কারণে এই কাজকে তিনি শয়তানের কাজ বলে ঘোষণা দিয়েছেন। ইন্নাহু আদুবুম মুদিল্লুম মুবিন, নিশ্চয় সে প্রকাশ্য শত্রু এবং বিভ্রান্তকারী, শয়তান প্রকাশ্য শত্রু এবং বিভ্রান্তকারী। এইবার তার অন্তরের মাঝে গিল্টিনেস ফিল হতে লাগল, তিনি রিগ্রেট করতে লাগলেন, তিনি বলতে লাগলেন, ক্বাল রাব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি ফাগফার লাহ, ক্বাল রাব্বি, হে আমার প্রভু, আমি এই লোকটিকে শাসন করার জন্য একটি ছোট্ট ঘুষি দিয়েছিলাম, আমি ঘূর্ণাক্ষরেও বুঝিনি যে এই ঘুষি সে সহ্য করতে পারবে না, এর দ্বারা তার জীবন পাখি উড়ে যাবে, তার জীবন শেষ হয়ে যাবে, এটা আমি বুঝতেও পারি না। হে রব্বুল আলামিন, আমি আত্মার উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার রব আপনি ক্ষমা করে দিন। যেহেতু তিনি ইচ্ছে করে করেননি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন, ফাগাফার আল্লাহ, তাকে ক্ষমা করে দিলেন, ইন্নাহু হুয়াল গফুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। ক্বাল রাব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যহীরাল লিল মুজরিমিন, এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আমার পালনকর্তা, বিমা আনআমতা আলাইয়া, আপনি আমার উপরে যে অনুগ্রহ করেছেন, এরপর আর আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না। এই লোকটাও তো অপরাধ করেছে, তার সঙ্গে ঝগড়া লাগিয়েছে, সুতরাং অপরাধীদের সাহায্যকারী আমি আর কখনো হব না। এই দিন কেটে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার হাতে যে একটি মার্ডার হয়ে গেছে, একজন মানুষ মারা গেছে, এই কথা মুহূর্তের ভিতরে সারা দেশ সরে গেল, ফিরাউনের দরবার পর্যন্ত পৌঁছে গেল যে অমুক জায়গায় অমুক বাজারে একজন মানুষ খুন হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেও আর নিজেকে বাঁচানোর জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি এ ঘটনা কাউকে আর বলেননি। فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخ, এরপরে যখন নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রভাতে ঘুম থেকে উঠলেন, সে শহরে ভীত এবং শঙ্কিত অবস্থায়। ভীত তো হতেই হবে, কোন সময় যান এ ঘটনা প্রকাশ পেয়ে যায় আর আমি গ্রেফতার হয়ে যায়। আর গ্রেফতার হলে তো মৃত্যুদণ্ড ছাড়া কোনো দ্বিতীয় ব্যবস্থা নেই, ফেরাউন তো আমাকে অবশ্যই মৃত্যুদণ্ড দিবে। এই সময় মুসা আলাইহিসসালাম খুব ভয়ে ভয়ে বাজারে যাচ্ছেন, নিজেকে আড়াল করে ঢুকতেছেন, যে দেখেন কি ফাইদাল্লাযী ইসতানসারাহু বিল আমসি ইসতাসরিখু, বনী ইসরায়েলি যেই লোকটাকে কালকে তিনি সাহায্য করেছিলেন সেই ব্যক্তি আজকেও সাহায্যের জন্য চিল্লাচ্ছে, সে আজকে আবার আরেকটার সাথে ঝগড়া লেগেছে। আসলে এই লোকটাই ছিল হলো ফাসাদী লোক। দুনিয়ায় কিছু মানুষ আছে যারা নাকি পায়ে পাড়া দিয়ে হলো ঝগড়া করে, অর্থাৎ হলো কেউ তার সঙ্গে ঝগড়া করতে আগ্রহী না, এখন সে ঝগড়া ছাড়া টিকতে পারে না, এই জন্য তার কাছে গিয়ে তার পায়ে একটা পাড়া দেয়। পাড়া দেওয়ার পরে ওই লোকটাও যখন খেপে যায় তখন ঝগড়ার একটা সূত্রপাত ঘটে। এরকম কিছু ঝগড়াটে মানুষ পৃথিবীতে আছে যারা ঝগড়া ছাড়া থাকতে পারে না। কিছু মহিলারাও আছেন মাশা আল্লাহ, জামাইয়ের সাথে ঝগড়া না করলে ওনাদের পেটের ভাতটা হজম হয় না। এই নাই কথাতেই যে রেডিও অন করে দিল সকাল থেকে নিয়ে মাশা আল্লাহ মধ্যরাত পর্যন্ত এই রেডিও চলতেই থাকলো, রেডিও আর বন্ধ টন্ধ হয় না। এরকম বহু মহিলারা আছেন, দেখুন এরকম ঝগড়াটে মানুষ কেউ কোনোদিন কৃতকার্য হয় না, ঝগড়াটে মানুষ মোমেন হতে পারে না, ঝগড়াটে মানুষ কখনো মোত্তাকি হতে পারে না, ঝগড়াটে মানুষ কখনোই জান্নাতে যেতে পারে না। জান্নাতে যেতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে, মুখের লাগাম থাকতে হবে, কথার ব্যালেন্স থাকতে হবে। স্বামীকে তার বাবা মা 14 পুরুষ দাদা দাদি তুলে মাঝে মাঝে হলো কি গাল দিতে গিয়ে বাবা মাকে তো গালি দেয়, আবার কবর থেকে উঠায়, কবর থেকে উঠা গালি মারে। দেখুন পৃথিবীর কোন পুরুষকে আপনি গালি দিলে সহ্য করবে, বাবা মাকে গালি দিলে কেউ সহ্য করে না। আপনার বাড়ির অশান্তি আপনি নিজে ডেকে নিয়ে এসেছেন, এই অশান্তির আগুন আপনার মৃত্যু অবধি পর্যন্ত আপনার সংসার থেকে দূর হবে না যদি আপনার মুখকে কন্ট্রোল করতে না পারেন, যদি আপনার স্বামীকে সম্মান করতে না পারেন, যদি আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান করতে না পারেন। সুতরাং এরকম ঝগড়াতে যেন আমরা না হই। আবার মনে করবেন না পুরুষরাও যে ফেরেস্তা, কিছু কিছু পুরুষও আছে এমন ঝগড়াতে যে সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথম হলো বর হলো ভুল ধরতে শুরু করে, সারাটা দিন বিবি জানের পিছনে পিছনে লেগে আছে, কোনো কিছু কথা হলেই তোকে তালাক দিয়ে দিব, আমার সঙ্গে আমি তো তোকে বহু আগেই তালাক দিতে চাই, তোর সঙ্গে সংসার করতে চাই না, এই সেসরা মতো সেসরামি করে আর কতদিন থাকবি, বাপের বাড়ি চলে যেতে পারিস না, এরকম করে স্ত্রীকে কথা বলে। এরা কি পুরুষ নাকি পুরুষ নামের এরা হলো কলঙ্ক, এরা শুধু পুরুষ না এরা মানব নামের কলঙ্ক। নিজের স্ত্রীকে যে সম্মান করতে জানে না, শ্বশুর শাশুড়িকে সম্মান করতে জানে না, সে আবার মানুষ কি করে হতে পারে? তার দেহটা হলো মানুষের খাঁচা, ভিতরে হলো পশু। সেই জন্য বোনদেরকেও বলি পশুত্ব স্বভাব ছেড়ে দেন, স্বামীকে সম্মান শেখেন, শ্বশুরদেরকে সম্মান করতে শেখেন, মুরব্বীদেরকে সম্মান করতে শেখেন, আল্লাহ রাজি খুশি হবেন। আর পুরুষ ভাইদেরকেও বলি যে স্ত্রীকে ভালোবাসতে শেখেন, স্ত্রীদেরকে তাদের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে তুলুন, বন্ধুত্ব গড়ে তুলুন, তাদের উপর সহনশীল হন। দেখুন নবী আলাইহিসসালাম স্ত্রীদের সাথে কি আচরণ করেছেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ভালোবেসেছেন নবী আলাইহিসসালাম, মা আয়েশাকে হুমাইরা বলে ডেকেছেন, সুবহানাল্লাহ, হুমাইরা গোলাপের কলি বলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকেছেন হুজুর। এবং হযরত আয়েশা সিদ্দিকা যেখানে পানি পান করেছেন যে গ্লাসের যে অংশে দিয়ে, হুজুর জিজ্ঞেস করেছেন যে আয়েশা তুমি গ্লাসের কোন অংশে তুমি মুখ দিয়ে পানি পান করেছো, তিনি দেখিয়ে দিয়েছেন এই অংশে। তখন তিনি সেই অংশে মুখ দিয়ে নিজে পানি পান করেছেন স্ত্রীর ভালোবাসার জন্য। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি ইন্তেকাল করেছেন, নবী আলাইহিসসালাতু ওয়াসালাম মদিনাতে হিজরত করে চলে এসেছেন, তখন তিনি ঈদের দিন বা কোনো বিশেষ অকেশনালি নবী আলাইহিসসালাতু ওয়াসালাম খবর পাঠাতেন, তোমরা খুঁজে দেখো এই শহরে খাদিজার কোনো বান্ধবী আছে কিনা, খাদিজার কোনো আত্মীয় স্বজন আছে কিনা। নবী আলাইহিসসালাতু ওয়াসালামকে যদি খবর দেওয়া হতো যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো আত্মীয় স্বজন বা বান্ধবী আছে, তিনি তার বাড়িতে হাদিয়া পাঠাতেন, ঈদের দিন হাদিয়া পাঠাতেন নবী আলাইহিসসালাম। শুধু স্ত্রীকেই সম্মান করতেন না, স্ত্রীর বান্ধবীদেরকেও সম্মান করতেন, স্ত্রীর পিতা মাতাকে সম্মান করতেন। আমরা কেন এত পশু পশু হয়ে গিয়েছি, আমরা শ্বশুর শাশুড়িকে সম্মান করতে পারি না, স্ত্রীকে ভালোবাসতে পারি না? ভাইরা বন্ধুরা, এ ধরনের মানসিকতা যদি পরিবর্তন না হয়, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবেন না। দুই পয়সার মূল্য নাই আপনার তাহাজ্জুদের নামাজের যদি আপনার আখলাক চরিত্র ভালো না হয়। দুই পয়সার মূল্য নাই আপনার লক্ষ লক্ষ ডলার আল্লাহর রাস্তায় সাদকা করার। দুই পয়সার মূল্য থাকবে না আপনার বৎসরের অধিকাংশ দিন নফল রোজা রাখার যদি আপনার আখলাক চরিত্র সংশোধন না হয়, ব্যবহার যদি ভালো না হয়। সুতরাং একজন স্ত্রী সে ভালো মানুষ কিনা এর সার্টিফিকেট দিবে হলো স্বামী, আর একজন স্বামী ভালো মানুষ কিনা এর সার্টিফিকেট নিতে হবে হলো তার স্ত্রীর কাছ থেকে। স্ত্রী যদি বলে ভালো তাহলে স্বামী ভালো, আর স্বামী যদি বলে ভালো তাহলে স্ত্রী ভালো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ ধরনের ঝগড়াটে মানুষ যেন না বানান। তো নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসালাম সকালবেলায় যখন শহরে ঘুম থেকে উঠেছেন ভীত সন্ত্রস্ত অবস্থায়, শঙ্কিত অবস্থায়, ফাইদাল্লাযিস্তানসারাহু বিল আমসি, তিনি দেখতে পেলেন গতকালকে যে বনী ইসরাইলকে তিনি সাহায্য করেছে, ইস্তাসরিখু, সে আজকেও সাহায্যের জন্য চিল্লাচ্ছে, অর্থাৎ আরেকটা ঝগড়া লাগাইছে। এ লোকটাই হলো ঝগড়াটে। মূসা আলাইহিসসালাতু ওয়াসালাম এমনি তো গরম নবী ছিলেন, জালালি তবিয়তের নবী ছিলেন, তার চেহারা দেখলেই মানুষের অন্তরের 32 বাঁধন খুলে যেত। তিনি তার দিকে বড় বড় তাকিয়ে বললেন, ক্বালা লাহু মূসা ইন্নাকা লাগাবিয়ুম মুবিন, ইন্নাকা লাগাবিয়ুম মুবিন, তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি, যে তার প্রত্যেক দিনই ঝগড়া করতে হয়, গোমরা পথভ্রষ্ট, প্রত্যেক দিন তার মানুষের সঙ্গে কেন লাগে? মূসা আলাইহিসসালাতু ওয়াসালাম তখন ইচ্ছা করলেন, ফালাম্মা আন আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, মূসা আলাইহিসসালাতু ওয়াসালাম যখন উভয়ের শত্রুকে শায়েস্তা করতে উদ্যত হলেন, অর্থাৎ এখানেও বনি ইসরায়েল আজকেও কিছুটা মজলুম ছিল, এই জন্য তার উপরে যে জুলুম করেছে উভয়ের শত্রু, অর্থাৎ মূসার শত্রু এবং বনি ইসরায়েলের শত্রু, তাকে শায়েস্তা করার জন্য এগিয়ে গেছেন। একে প্রথমে হলো নিজের লোককে শাসিয়েছেন, এরপরে অন্যকে শাসিয়েছেন। এখান থেকে একটা সবক আমরা শিখলাম, নিজের ছেলে কলিজার টুকরা সন্তান অন্য ছেলে মেয়েদের সাথে ঝগড়া করেছে, যেই যে অন্যের ছেলেকে দোষারোপ করব তা না, নিজেরটাকে আগে শাসন করা লাগবে। নিজেরটাকে শাসন করার পরে এরপরে অন্যের ছেলের দোষ ত্রুটি হলো ধরতে হবে। মূসা আলাইহিসসালাম নিজের গোত্রীয় মানুষটাকে আগে শাসন করেছেন, এরপরে তার দিকে হস্ত প্রসারিত করেছেন। যখন তিনি আজকেও তাকে ঘুষি দেওয়ার জন্য হাত উঠাইছেন, বনি ইসরায়েলি বেকুব মনে করেছে, আমাকে তো যে চোখ গরম করে কথা বলছে ঘুষি তো আজকে আমাকেই মারতে হবে, মারবে। এ কথা ভেবে সে গতকালের গোপন রহস্য ফাঁস করে দিয়েছে। সে মনে করেছে যে ঘুষি তো আমাকেই দিবে, আর মুসার ঘুষির পরিমাণ যে পরিণাম যে কি হবে এটা তো গতকালকে লোক দেখে দিয়েছে। সেই জন্য সে তাকে বলল, কল আয়া মুসা আতুরিদু আন তাকতুলানি কামা কতালতা নাফসাম বিল আমসে। সে চিল্লা উঠল, হে মুসা, তুমি কি আমাকে হত্যা করতে চাও যেরূপ তুমি হত্যা করেছিলে গতকালকে আর একটি লোককে? তাকে যেমন হত্যা করেছো আমাকেও হত্যা করতে চাও? ইন তুরিদু ইল্লা আন তাকুনা জব্বারান ফিল আরদি। তোমার ইচ্ছা তো, মতলবটা তো বেশি ভালো না, তুমি তো ইচ্ছে করেছো এই জমিনে স্বৈরাচারী হওয়ার জন্য। দেখেন স্বৈরাচার যারা হয় তখন তাদের পুলিশ বাহিনী হলো বড় শক্ত থাকে, তাদের জনসমর্থন থাকে না স্বৈরাচারদের, কিন্তু তাদের একমাত্র উৎস থাকে হলো যে তাদের পুলিশ বাহিনী পেটালো বাহিনী। তাদের সমর্থকরা একটা হলো পেটালো বাহিনী হয়, আর পুলিশদের হলো যাবতীয় সুযোগ সুবিধা দিয়ে নীতি বহির্ভূত করে ফেলে, হত্যা গুম লণ্ঠন ইজ্জত হরণ যাবতীয় অপরাধ সৃষ্টি করে, ভীতির ত্রাস সৃষ্টি করে ফেলে জমিনে। স্বৈরাচারীদের এটা হলো ধর্ম, তাদের কোনো নীতি থাকে না, জনসমর্থন থাকে না, শুধুমাত্র মানুষকে ভয় দেখিয়ে হলো তাদের হলো নিজেদের উদ্দেশ্যকে তারা হলো হাসিল করে। তাই এই লোক বলতে, ইল্লা আন তাকুনা জব্বারান ফিল আরদি, তুমি তো এই জমিনে স্বৈরাচারী হওয়ার জন্য ইচ্ছে করেছো। ওমা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, আর তুমি তো এখানে মানুষের কল্যাণ চাও না, তুমি এখানে সন্ধি স্থাপনকারী হতে চাও না, মানুষের মাঝে মীমাংসা করতে চাও না, তুমি তো এখানে মানুষের মাঝে জুলুম করে তুমি স্বৈরাচারী হতে চাচ্ছ। এখন এই লোক যখন এই গতকালকে হত্যাকাণ্ড ঘটেছে সেখান থেকে গোয়েন্দা পুলিশ লাগিয়েছে, আজকে শহরের এটা হলো হট নিউজ হয়ে গেছে, চারিদিকে যেখানে যাওয়া যায় শুধু এই হত্যা কে করলো, এই হত্যা কে করলো, গোয়েন্দা পুলিশরা চারিদিকে লেগে গেছে যে কে হত্যাকারী। এখন বনি ইসরায়েলকে বাঁচাতে গেলেন মুসা আলাইহিস সালাম, এই দুষ্টটাই মুসা আলাইহিস সালামের নাম বলে দিল। তখন বনি ইসরায়েলরা তখন কিপ্তিরা বুঝতে পারল যে গতকালের যে মার্ডার কেস হয়েছে এই মার্ডার কেসের মেইন আসামি হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম সম্পর্কে রাজদরবারে এক জরুরি বৈঠক ফেরাউন ডাকল, জল্লাদ আছে, মন্ত্রীরা আছে, সেখানে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল যে আমরা যেই বালকের আশঙ্কায় 70,000 বনি ইসরায়েলি নবজাত শিশুকে হত্যা করেছে, এই বালক আর কেউ নেই, এই মুসাই হবে। সুতরাং তার কবল থেকে যদি জাতিকে বাঁচাতে চাও, আমাদের রাজত্বকে বাঁচাতে চাও, তাহলে একমাত্র পন্থা হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া। ফেরাউনের প্রাসাদের মাঝে এই আলোচনা হচ্ছে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন জারি হয়ে গেছে। এতদিন পর্যন্ত মুসা আলাইহিস সালামের সুন্দর আখলাক, চরিত্র, চারিত্রিক মাধুর্যতা দেখে আসি আলাইহিস সালাম তার অনুসারী তো আগের থেকেই হয়ে গেছে, আর কিছু কিছু মানুষও অনুসারী হয়ে গেছে। সেই সভাদয়ের মাঝে যেখানে পরামর্শ চলছিল, একজন মুসা আলাইহিস সালামের বড় হিতাকাঙ্ক্ষী ছিল, তিনি দেখলেন মুসা তো এ ঘটনা জানে না যে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাশ হয়ে গেছে, তাড়াতাড়ি যে মুসাকে আমি এই সংবাদ পৌঁছে দেই যেন জীবন বাঁচা এখান থেকে তাড়াতাড়ি ভাগে, ভাগতে পারে যেন। ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ শহরের প্রান্ত থেকে, দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে মুসা আলাইহিস সালামের কাছে উপস্থিত হল। দেখুন এই আয়াতটি সূরাতুল ইয়াসিনেও আছে, কিন্তু একটু পরিবর্তন। সূরাতুল ইয়াসিনে আছে ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমিত্তাবিউল মুরসালিন। হাবিবে নাজ্জারের বিরুদ্ধে যখন মৃত্যুদণ্ড হুকুম দেওয়া হয়েছিল, তখন শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি এসে হাবিবে নাজ্জারকে সতর্ক করেছিলেন, আর এই ব্যক্তি শহরের দূর প্রান্ত থেকে দৌড়ে এসে দ্রুত গতিতে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সংবাদ পৌঁছেলেন। ক্বালা ইয়া মুসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক ফখরুজ ইন্নি লাকা মিনান নাসিহিন। হে মুসা, রাজ্যের পরিষদ বর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে, তোমাকে হত্যা করার জন্য তারা মশওয়ারাতে বসেছে, সিদ্ধান্ত নিচ্ছে। লিয়া কত লোক, তোমাকে হত্যা করবে তারা। ফখরুজ ইন্নাকা মিনান নাসিহিন, ফখরুজ ইন্নি লাকা মিনান নাসিহিন, সুতরাং আমি তোমার হিতাকাঙ্ক্ষী হিসাবে তোমাকে নসিহত করছি, তাদের সভা শেষ হওয়ার পূর্বেই তুমি নিজের জীবন নিয়ে তুমি এই দেশ ছেড়ে পালিয়ে চলে যাও। ইন্নি লাকা মিনান নাসিহিন, আমি তোমার শত্রু নই, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার অনুসারী। সুতরাং এই তল্লাশি চৌকি চারিদিকে বসানোর আগেই তুমি দেশ ছেড়ে চলে যাও। এখনো ওদের মিটিং চলছে, মিটিং শেষ হয়ে গেলে চারিদিকে গোয়েন্দা পুলিশরা বেরিয়ে যাবে, চারিদিকে সামরিক চৌকি তৈরি হয়ে যাবে, তখন আর তুমি ইচ্ছে করলেও পালাতে পারবে না। সুতরাং যদি জীবন বাঁচাতে চাও, তাড়াতাড়ি এদেশ থেকে চলে যাও। ফেরাউনদের বসত বাড়ি হলো লোকসোর, লোকসোর হলো 750 কিলোমিটার কায়রো শহর থেকে দক্ষিণ দিকে। এখান থেকে কায়রো 750 কিলোমিটার, কায়রোর থেকে মাদিয়ান আবার হলো 750 কিলোমিটার, তাহলে 1500 কিলোমিটারের রাস্তা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি এখন টাকা পয়সা নেওয়ার কোনো টাইম আছে? সফরের সামান নেওয়ার কোনো টাইম আছে? একটা উটে উট জোগাড় করার কোনো টাইম আছে? তাড়াতাড়ি জীবন নিয়ে এখন হলো এখান থেকে পালান লাগবে। ফখরাজা মিনহা খাইফা ইয়াতারাক্কাব, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত শঙ্কিত অবস্থায় সেখান থেকে বেরিয়ে পড়লেন। ইয়াতারাক্কাবু, এবং তিনি পথ দেখতে দেখতে তিনি সেখান থেকে বেরিয়ে পড়লেন। দেখেন তিনি রাস্তাও চেনেন না, কোথায় যাবে কোনো পরিকল্পনা নাই, কোনো চিন্তা নাই, কোনো কিছু চেনেন না, কোন জায়গায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন। কিন্তু আল্লাহর উপর ভরসা আছে, তিনি বললেন ক্বাল রাব্বি নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। রাব্বি নাজ্জিনি, হে আমার প্রভু, নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন, আমাকে এই জালেম সম্প্রদায়ের অত্যাচার থেকে আমাকে হেফাজত করুন, আমাকে রক্ষা করুন। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনের কাপড় পরেই 1500 কিলোমিটার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে পায়ে হেঁটে জর্ডানের দিকে রওনা দিলেন, মাদিয়ানের দিকে রওনা দিলেন। সেখানে মাদিয়ানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মীয় স্বজনরা ছিলেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজরিটি আত্মীয় স্বজন মাদিয়ান এবং সিরিয়া এই অঞ্চল দিয়ে তারা হলো বসবাস করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অচেন দেশের দিকে রওনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, পথিমধ্যে কি তার খাদ্যটা কি ছিল? গাছের পাতা। এখন বলবেন যে গাছের পাতা খেয়ে মানুষ কিভাবে বেঁচে থাকে? গাছের পাতা খেয়েও মানুষ বেঁচে থাকতে পারে। জর্ডান আর ইসরায়েলি সীমান্তে একটা ছোট্ট শহর আছে, সেই শহরের নাম হলো ইলিয়া। ইলিয়াতে এক পাহাড় আছে, সেই পাহাড়ে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত ধ্যান করেছিলেন। এই জায়গার মাটি এত বরকতময়, এত উর্বর, যে এক একটা ডালিম, সুবহানাল্লাহ, চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না, এক একটা আম, স্ট্রবেরি, খেজুর, কি রসালো মিষ্টি খেজুর সেখানের। কয়েক বছর আগে পবিত্র রমাদান মাসে ইসরায়েলি পুলিশরা গোটা সারা পৃথিবীর সমস্ত আইনকে বিধ্বঙ্গলি প্রদর্শন করে ইলিয়াকে অবরোধ করে রেখেছিল। 50 দিন অবরোধ ছিল, বাহির থেকে কোনো এইড, কোনো সাহায্য, কোনো খাদ্য, কোনো ঔষধ, কোনো কিছু পৌঁছাতে দেয় নাই। গত নভেম্বরে যখন আমি সফরে গিয়েছিলাম, ইলিয়াতে গিয়েছিলাম, ইলিয়ার মুরব্বীদেরকে জিজ্ঞেস করলাম, অবরোধে তোমরা খেয়েছো কি? তারা বলল যে অবরোধে আমাদের একমাত্র খাদ্য ছিল গাছের পাতা, এগুলো গরম পানিতে গরম করে সেই গাছের পাতা আমরা খেতাম। এই সমকালীন যুগের মানুষের এই কথা। তাহলে মুসা আলাইহিস সালাম কি গাছের পাতা খেয়ে বেঁচে থাকতে পারেন না? গাছের পাতা এবং শুধুমাত্র হলো পানি পান করে তিনি বেঁচে ছিলেন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, মাদিয়ান এটি হল জর্ডান, সিরিয়া এবং প্যালেস্টাইনের কিছু অঞ্চলকে নিয়ে মাদিয়ান বলা হয়। এই মাদিয়ান ফেরাউনের শাসন ক্ষমতার রাজ্যের বাইরের অংশ ছিল। ফেরাউনের সেখানে কোনো প্রভাব, প্রতিপত্তি এবং ক্ষমতা ছিল না। দেখুন, এক দেশের রাষ্ট্রপ্রধান আর এক দেশে তাদের ক্ষমতা থাকে না, সেখানে তাদের আইন প্রয়োগ করতে পারে না। যে ফেরাউনের আইনেরও একটি সীমারেখা ছিল, সেটা হলো মিশরের মাঝেই, মিশরের বাইরে তার প্রতাপ ছিল না। সুতরাং যখন তিনি বর্ডার পার হয়ে, মিশরের বর্ডার পার হয়ে মাদিয়ানে ঢুকে গিয়েছেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, যখন মাদিয়ান অভিমুখে তিনি রওনা হলেন, হযরত মুসা আলাইহিস সালাম বলেন, قال عسى ربي ان يهديني سواء السبيل, অবশ্যই আমার রব আমাকে সত্য পথের সন্ধান দিবেন, আমাকে সঠিক পথের সন্ধান দান করবেন, আমাকে আমার রব গন্তব্যস্থলে পৌঁছার মতো রাস্তা দেখিয়ে দিবেন। ولما ورد ماء مدين وجد عليه امه من الناس يسقون, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মিশরের বর্ডার ক্রস করে যখন নাকি মাদিয়ানে ঢুকে পড়লেন, এত দিনের ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, সর্বপ্রথম তিনি পানির সন্ধান করতে লাগলেন, কোথায় পানি আছে, কলিশা পিপাসায় পেটের ক্ষুধায় পেটের নারী ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে, পিপাসায় কলিজা ভুনা কাবাবের মতো হয়েছে, খই ফোটা বালুর মতো হয়ে গেছে হৃদয়। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম পানির সন্ধান করতে লাগলেন, যে দেখেন ওয়াজাদ আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, মুসা আলাইহিস সালাম যখন এক কূপের ধারে পৌঁছলেন, তখন তিনি দেখলেন কূপের কাছে একদল লোককে পেলেন, তারা জন্তুদেরকে পানি পান করাচ্ছে, তাদের পশুগুলাকে তারা পানি পান করাচ্ছে, পানির সন্ধান তিনি পেলেন। অবশ্যই মুসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে পানি চেয়েছেন, তারা পানি হয়তো দিয়েছে, আরব জাতি পানিতে কার্পণ্য করে না কখনো। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাযুদান, আর তিনি দেখলেন দুজন নারী, দুজন যুবতী মেয়ে, মিন দুনিহিম ইমরাতাইনি তাযুদান, তাদের পিছনে তাদের ছাগলগুলোকে আগলে রেখেছে, সব রাখালরা ছাগলকে সামনে বেরিয়ে সেই ছাগলগুলোকে পানি পান করাচ্ছে, নিজেদের মস্ক পানি দিয়ে ভরছে, নিজেরা পানি পান করছে। আর এই দুটি মহিলা, তাদের কিছু ছাগল ছিল, এই ছাগলগুলোকে আগলে রেখেছে, সব পুরুষদের, পুরুষ রাখালদের পিছনে তারা দাঁড়িয়ে আছে। হযরত মুসা আলাইহিস সালাম দীর্ঘ সময় পর্যন্ত এই অবস্থা দেখলেন, দেখার পরে তিনি এই মহিলাদের সাহায্যে এগিয়ে গেলেন, যে বললেন, কালামা খতবুকুমা, কালামা খতবুকুমা, যে তোমাদের কি ব্যাপার, তোমাদের কি অবস্থা, তোমরা কেন তোমাদের ছাগলগুলোকে আগলে রেখেছো, সামনের দিকে অগ্রসর হতে দিচ্ছ না, পানি পান করতে দিচ্ছ না। তখন এই মেয়ে দুটো বলল, কয়লাতা লা নাসকি হাত্তা ইসদিরার রিআউ, আমরা অতক্ষণ পর্যন্ত আমরা জন্তুদেরকে পানি পান করাই না যতক্ষণ পর্যন্ত এই পুরুষগুলা, এই পুরুষ রাখালগুলা এখান থেকে সরে না যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন বুঝতে পারলেন এই মেয়ে দুটি যে দাঁড়িয়ে আছে তারা লাজুক অবস্থায় দাঁড়িয়ে আছে, গায়ে শালীনতার পোশাক, আবার তারা নিজেরা বলছে যতক্ষণ পর্যন্ত পুরুষগুলো এখান থেকে সরে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ছাগলগুলোকে আগে বাড়তে দেই না, পুরুষরা সরে গেলে তখন আমরা নিয়ে পানি পান করাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বুঝলেন যে এরা হলো সম্ভ্রান্ত পরিবারের নারী, এখান থেকে দুনিয়ার নারীদের জন্য এই মহিলা দুটি সবক দিয়েছেন যে নারী পুরুষ কোথাও যদি জরুরতের কারণে একসাথে কাজ করতে হয় সেখানে বেহায়া এবং বেলাজ্জার মতো নারী পুরুষের একদম মিশ্রণ, নারী পুরুষের একদম গায়ে গায়ে গা ঘেঁষা, এগুলো নারীর ভূষণের হলো খেলাফ। সেখানেও নিজের সতীত্ব সম্ভ্রম, নিজের মান মর্যাদাকে রক্ষা করে দূরত্ব বজায় রেখে সেখানে তাকে কাজ করতে হবে। এখন মুসা আলাইহিসসালামের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে এই মহিলা দুইটার কি আর কেউ নাই, দেখতে তো ভদ্র মহিলা বলে মনে হচ্ছে, কিন্তু এই ভদ্র মহিলা দুটি ভদ্র মহিলা যদি হয়ে থাকে তাহলে এই ভদ্র মহিলা দুটি এভাবে কেন কাজে আসছে, তারা কাজে কেন আসলো, তারা বসে থাকলো না কেন, এই প্রশ্ন জাগতে পারে। এই জন্য বুদ্ধিমতী নারী দুটি অগ্রিম জবাব দিয়ে দিচ্ছেন, ও আবুনা শাইখুন কবীর, আমাদের ঘরে কামাই রুজি করার মতো আর কোনো উপযুক্ত পুরুষ নাই, একমাত্র পুরুষ হলো আমাদের পিতা, তিনি বৃদ্ধ মানুষ, তিনি কাজে অক্ষম, তিনি কাজ করে সংসার চালানোর মতো শারীরিক পরিস্থিতি নেই, এই জন্য বাধ্য হয়ে আমরা কাজে এসেছি। দেখুন অনেক মা বোনরা এই আয়াত থেকে দলিল দেওয়ার চেষ্টা করেন যে শুয়াইব আলাইহিসসালামের মেয়েরাও কাজ করেছে, আমরা কাজ করলে দোষ কি, শুয়াইব আলাইহিসসালামের মেয়েরা কেন কাজ করেছেন, সংসারে সংসারের হাল ধরার মতো কেউ নাই, হ্যাঁ তাদের মতো যদি পরিস্থিতি কোনো নারীর হয় সেই নারীরও বাইরে কাজ করা এটা কোনো দোষনীয় না, কিন্তু আমরা অধিকাংশই কাজ করে লোভের বশীভূত হয়ে, কারণ হলো কি এখানে তো দুইটা বাড়ি বুক দিয়ে রেখেছি, ঢাকাতে একটা অ্যাপার্টমেন্ট, বসুন্ধরায় হলো আবার হলো পাঁচ কাঠা জমি, এরপরে গ্রামের বাড়িতে আর একটা বাড়ি, এগুলো পেমেন্ট দেওয়া লাগে না, এই পেমেন্টের চিন্তায় এখন বউও কাজ করে জামাইও কাজ করে আর কারো কথাবার্তা বলার মতো কোনো সময় নাই, এইভাবে কাজ করতে করতে জিন্দগি শেষ, একটা আর একটার সাথে দেখা সাক্ষাৎ নাই, এই তো আস্তে আস্তে তাদের সংসারে মনোমালিন্য সৃষ্টি হয়, তাদের সংসারের মাঝে ফাটল সৃষ্টি হয়ে যায় এভাবে। এই জন্য হ্যাঁ নারীদের কাজের বিধান আছে যদি এরকম পরিস্থিতি হয়। এই ঘটনার থেকে কয়েকটা জিনিস আমরা অনুধাবন করতে পারলাম, এই নারী দুটি ছিল হলো মজলুম, সুতরাং দুর্বল, দুর্বলদেরকে সাহায্য করা এটি হলো নবীগণের সুন্নাত, তারা হলো দুর্বল ছিলেন তাদেরকে সাহায্য করা এটি হলো নবীগণের হলো সুন্নাত ছিল, সেই জন্য আমরা যে কোনো দুর্বল মানুষকে সাহায্য করব, সহযোগিতা করব। দুই নাম্বার হলো বেগানা নারীর সাথে প্রয়োজনে কথা বলা যায়, প্রয়োজনে কথা কেমনে বলবেন, যেমন পুরুষ ডাক্তারের কাছে নারী গেছেন সুতরাং তাকে চিকিৎসা সংক্রান্ত বিষয়াদি তাকে জিজ্ঞেস করা লাগবে, কথা বলতে পারেন,
বিচারক কথা বলতে পারেন, ইমিগ্রেশন অফিসার কথা বলতে পারেন, মুফতির কাছে ফতোয়া জিজ্ঞেস করবে এখানে কথা বলতে পারেন। কিন্তু আমরা যে কথা বলি মাশা আল্লাহ, দেখবেন যে আমাদের নিজের স্ত্রীকে আমাদের হয়েছে কি সমাজের চিত্র এমন, দেখবেন যে নিজের স্ত্রীকে কোনো দিন বলবে না চলো যাই তোমাকে নিয়ে আজকে একটু প্রিমিয়াম সুইটে নিয়ে তোমাকে একটু মিষ্টি খাওয়া আসি, তোমাকে আজকে প্যারামাউন্ট রেস্টুরেন্টে তোমাকে খাওয়া নিয়ে আসি, এটা কোনো দিন বলবে না। শালি আইছে দেখবেন যে শালির আদর কি, এই চল যাই দুলা ভাইয়ের বাড়িতে আসছিস একটু প্রিমিয়াম মিষ্টি না খেলে কেমন দেখা যায়, প্যারামাউন্টে না গেলে কেমন দেখা যায়, একটু নায়াগ্রা ফলসে না গেলে কেমন দেখা যায়, সারা দুনিয়া শালিকে নিয়ে ঘুরাবে। আর দেখবেন যে শালির সাথে যখন কথা বলে মুখ দিয়ে মনে হয় যে মধু ঝরতেছে, আর স্ত্রীর সাথে যখন কথা বলে মনে হয় যে দাজ্জাল ঘরে ঢুকেছে। এটা হলো আমাদের উল্টা পথে আমরা রওনা দিয়েছি। পর নারীর সাথে যখন আমরা কথা বলি তখন দেখবেন যে প্রয়োজনীয় কথার চেয়ে অপ্রয়োজনীয় কথায় আমরা হলো বেশি বলি, নিজেদের স্ত্রীদের সাথে আমরা কথা বলি না। এটা হলো প্রয়োজনের ক্ষেত্রে বিশেষ কারণে পর নারীর সাথে পর পুরুষের সাথে কথা বলতে পারে। তিন নম্বর, এই ঘটনার থেকে এ কথা বোঝা যায় তৎকালীন যুগে পর্দার বিধান পূর্ণাঙ্গভাবে আসেনি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীয়তে, শোয়েব আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীয়তে। বিধান না আসলেও শালীনতা বজায় রাখা এটি হলো নারীদের ভূষণ। পর্দার পূর্ণাঙ্গ শরীয়তের বিধান না আসলেও নারীরা তৎকালীন যুগে হলো শালীন ছিল, শালীনতার পোশাক তারা পরত, এটা হলো নারীদের জন্য জরুরি। আর চতুর্থ হলো নারীদের কাজের জন্য ঘরের বাইরে যাওয়া যদিও প্রয়োজনের ক্ষেত্রে জায়েজ আছে, এরপরেও সেটা তা অনুত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যালেন্স রেখেছেন। দেখেন ঘরে কোন কাজ নেই, কারো যদি পাঁচটা বাচ্চা থাকে এই পাঁচটা বাচ্চাকে টেক কেয়ার করতে একজন মহিলার প্রয়োজন। দেখেন আপনার নিজের বাচ্চাকে আপনি ডে কেয়ার সেন্টারে দিয়ে নিজে কাজে চলে গেলেন, আপনি মা হিসাবে আপনার বাচ্চাকে যতটুকু হৃদ্রতার সাথে দয়া দিয়ে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে তার ভবিষ্যৎ চিন্তা করে আপনি লালন পালন করবেন, ওই ডে কেয়ারে এইটা হবে কোনো দিন? কিয়ামতের আগের দিনও হবে না। সেই জন্য দেখেন আমরা আজকে উল্টা পথে রওনা দিয়েছি। হ্যাঁ, কারো যদি একান্ত প্রয়োজন থাকে তাদের কাজ করাকে শরীয়ত বাধা দেয়নি, তবে সেটাও শালীনতার সাথে সেখানে যাওয়া। ওলাম্মা ওয়ারাদা মা আমাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতা ক্বাল মা খাতবুকুমা ক্বাল তালা নাসকি হাত্তা ইসদিরা রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। আমাদের পিতা অতিশয় বৃদ্ধ মানুষ, সেটি কে, পিতাটা কে? পিতাই হলেন তৎকালীন যুগের আঞ্চলিক নবী শুআইব আলাইহি সালাতু ওয়াসসালাম। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীর কাছে আমি তাদেরই ভাই শুআইবকে নবী করে পাঠিয়েছিলাম, তিনি হলেন শুআইব। ফসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর। আর ওই রাখালদের স্বভাব ছিল এই কুয়া, তাদের ছাগলগুলো যখন পানি পান করা শেষ হয়ে যেত এই কুয়ার উপর একটা ভারী পাথর দিয়ে কুয়ার মুখকে তারা বন্ধ করে দিত, এমন ভারী পাথর শক্তিশালী দশজন যুবক ছাড়া এই পাথরকে উঁচা করতে পারত না। এরপরে উস্থিত কিছু যে উদ্বৃত্ত পানি থাকতো শোয়েব আলাইহিসসালামের মেয়েদের ছাগলগুলো এদিক সেদিক কুয়ার চারিদিকে পড়ে থাকতো, এই পড়ে থাকা পানিগুলো পান করত, কারণ এই দুইজন মহিলা মিলে এই কুয়ার ঢাকনা তারা উঁচা করতে পারতেন না। এরপরে রাখালরা যখন চলে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম সেখানে আসছেন, এইবার বুঝবেন যে এক ঘুষিতে মানুষ মারা যায় কেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম একা এসে হাত দিয়ে সেই ঢাকনা উঠা ফেলছেন, যেখানে এই ঢাকনা উঠাতে দশ জনের প্রয়োজন হয়। তাহলে কেমন শক্তিশালী শারীরিক গঠন তার কেমন ছিল যে দশ জন যে ঢাকনা উঠাতে পারে না সেই ঢাকনা একা উঠা ফেললেন। যেমন খয়বারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বারের ফটককে এক হাতে বাম হাত দিয়ে উঁচু করে ধরে ঢাল বানিয়ে এরপরে আর এক হাত দিয়ে তরবারি চালিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের একই অবস্থা হয়েছে। ফাসাকা লাহুমা, তাদের দুজনের ছাগলগুলাকে তিনি পানি পান করা দিলেন। সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, এই মেয়ে দুটি তো ছাগল নিয়ে চলে গেল, রাখালরাও চলে গেছে, এখন উনি তো একা। চিন্তার আকাশে যেন তার যেন সাইক্লোন শুরু হয়ে গেছে, এখন যাব কোথায়। এরপরে তিনি যে এক গাছের নিচে আশ্রয় গ্রহণ করেছেন, গাছের নিচে বসে বসে চিন্তা করছেন যে কি করব। ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ। মূসা আলাইহি সালাতু ওয়াসালাম বললেন, আমার পালন কর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করেছ আমি তার মুখাপেক্ষী। হে আল্লাহ, তোমার সাহায্যের আমি মুখাপেক্ষী। এখন তুমি আমাকে জীবন বাঁচিয়ে সেই লক্সোর আসওয়ান থেকে আমাকে মাদিয়ান পর্যন্ত নিরাপদে নিয়ে এসেছ, আমার জীবনের আর কোনো আশঙ্কা নাই। এটা আমি কোনোদিন পারতাম না যদি তোমার অনুগ্রহ আমার সাথে না হতো। তুমি যেভাবে অনুগ্রহ করে এখানে পৌঁছে দিয়েছ, আর তোমার অনুগ্রহ কারো দিয়েই আমি ভবিষ্যতের অংশটুকু আমি বেঁচে থাকতে পাই। এটা হলো আমার অপরিচিত দেশ, আমি কাউকে চিনি না, এখানে রাস্তাঘাট চিনি না, মানুষজন চিনি না, আল্লাহ তোমার সাহায্যের বড় প্রয়োজন আমার। আল্লাহর কাছে মূসা আলাইহিসসালাম গাছের নিচে বসে বসে দোয়া করছেন। এই সময় মেয়ে দুটি বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে সব ঘটনা খুলে বলেছে যে আমাদের ছাগলগুলো আজকে তৃপ্তি সহকারে পানি পান করেছে। বাবা জিজ্ঞেস করলেন কেমনে, তখন তারা বললেন এক যুবক সেখানে এসেছে, সেই যুবক এসে আমাদেরকে সাহায্য করেছে, সব রাখাল যখন চলে গেছে ঢাকনাটা উঁচু করে কূপের মুখ খুলে আজকে আমরা পানি তুলে পান করিয়েছি, সুতরাং ছাগলগুলো আজকে তৃপ্তি ভরে পানি পান করেছে। তখন ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া, শুয়াইব আলাইহিস সালাতু ওয়াসালাম, তিনিও তো নবী, তিনি দেখলেন যেই মানুষ এত বড় উপকার করেছে সেই মানুষের উপকারের বিনিময়ে দেওয়া দরকার, আমরাও উপকারের বিনিময়ে দেই। উপকারের বিনিময়ে দেই কেমনে, কেউ আপনাকে উপকার করেছেন তাকে বিপদে ফেলে উপকারের বিনিময়ে দেই আমরা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই এই জামানার শতাব্দীর বড় মুহাদ্দিস ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তিনি বুখারীর কমেন্টারি লিখেছেন, বুখারীর দুইটা কমেন্টারি হলো সবচেয়ে আলোচিত, একটি হলো ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ লিখেছেন, আর একটা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই লিখেছেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই একদিন এক জায়গায় যাচ্ছেন, প্রচন্ড রোজে একটি গরুর ছাগল একটি গরুর বাছুর হামলাচ্ছে, গরমে তৃষ্ণায় কাতর হয়ে গেছে, আজকের মতো গরম পড়েছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তখন এই বাছুরটাকে নিয়ে গাছের সঙ্গে গাছে পানি পান করিয়ে গাছের ছায়ায় বেঁধে দিয়েছেন। দুই তিন বছর পরে এখান থেকেই যাচ্ছেন, এই রাস্তা দিয়ে আবার যাচ্ছেন, রাস্তার মধ্যে একটা গরু বান্ধা, আমাদের দেশে গ্রাম দেশে রাস্তায় গরু বান্ধা থাকে যেমন, এরকম গরু বান্ধা একটা বিরাট ষাঁড় এসে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইকে একদম ঠেসে ধরেছে, পাললে মেরে ফেলে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বলতেছেন, তোর উপর তো আমি জীবনে কোনোদিন অনুগ্রহ করি নাই যে তুই আমাকে এভাবে অনুগ্রহের বিনিময় দিবি। উনি তো খুব মেধাবী ছিলেন, একটা কথা একবার শুনলে ১৮ বৎসর ভুলতেন না, খালি কোনো রকম যদি শুনতেন। সেই জন্য বাজারে যাইতে তিনি কানে তুলা দিয়ে বাজারে যাইতেন, কারণ বাজারে যে গান বাদ্য হয় একটা গান যদি শোনেন 18 বছর আর ভুলবেন না, এই জন্য কানে তুলা দিয়ে তিনি বাজারে যাইতেন। তারপরে তিনি চিন্তা করেছেন এই গরুটা আমাকে কেন এইভাবে বিনিময় দিল। তখন মনে পড়েছে 2 বছর আগে এটা যখন বাসুর ছিল, রোদের মধ্যে হামলাত ছিল, পিপাসায় কাতর ছিল, আমি একে পানি পান করিয়ে তারপর হলে গাছের নিচে বেঁধে রেখেছি। তখন আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন যে তুনে মুছে ঠিক বদলা দিয়া, তোর উপর আমি অনুগ্রহ করেছিলাম, আজকে তুই আমাকে হত্যা করতে চেয়ে ঠিক বদলাই দিয়েছিস। আমরা হলাম মানুষকে এ ধরনের বদলা দেই, যে উপকার করে আমরা তারই হলো ক্ষতি করি। কিন্তু শোয়েব আলাইহিসসালাম তিনি চিন্তা করলেন মেয়েদের উপর অনুগ্রহ করেছে, সুতরাং এই ছেলেটা এই লোকটার উপর অনুগ্রহ করা দরকার, এই লোকটাকে ডেকে নিয়ে আসো। فجاءته احداهما تمشي على استحياء قالت ان ابي يدعوك ليجزيك اجر ما سقيت لنا। দুজনের একজন এসে এই লোকটাকে ডাকতে আসছে, মুসা আলাইহিসসালামকে ডেকে নিয়ে যাচ্ছেন। মুসা আলাইহিসসালাম দেখেন মার্ডার কেসের আসামি হিসাবে তিনি মিশর থেকে বেরিয়ে গিয়ে জর্ডানে আশ্রয় গ্রহণ করেছেন, আল্লাহর কাছে গাছের নিচে বসে দোয়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দোয়া কবুল করেছেন যে আল্লাহ পাক শুধু আশ্রয় দেন নাই, বরং হলো জামাই হিসাবে আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছেন। এরপরে মুসা আলাইহিসসালামের বিয়ে হবে। এই ঘটনা আরো বেশি ইন্টারেস্টিং। মুসা আলাইহিসসালামের বিয়ে তো থাকবেন না, কি বলেন ইঞ্জিনিয়ার সাহেব? মুসা আলাইহিসসালামের বিয়ে তো থাকবেন না, তাহলে কালকে কিছু মিষ্টি টিষ্টি নিয়ে আসেন, মুসা আলাইহিসসালামের বিয়ে হবে, কি বলেন? অলিমা টলিমা, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ কালকে সবাই থাকার চেষ্টা করবো, আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। জুবায়েদ হক তিনি করোনাতে আক্রান্ত হয়েছেন, মমতাজ বেগম বাংলাদেশে অসুস্থ, প্রত্যেকের জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন রাব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, যে আলোচনা আমরা শুনেছি করেছি আল্লাহ, এর মাঝে যদি কোনো বেয়াদবি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিও। ইলাহাল আলামিন রাব্বুল আলামিন, নবীগণের ঘটনাতে আল্লাহ হাজারো সবক আছে, আল্লাহ লেসন আছে, আল্লাহ আমাদের সবক গ্রহণ করার তৌফিক দান করো, এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো। ইলাহাল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরে আজাব মাফ করে দিও, যারা অসুস্থ তাদের সিহাতে কামিলা হায়াতে তাইয়েবা দান করো। ইয়া আল্লাহ, জুবায়েদ হক এবং মমতাজ বেগম অসুস্থ, তাদেরকে ইয়া আল্লাহ সুস্থতা দান করো, দারুশ শেফা থেকে শেফা দিয়ে দিও। ইলাহাল আলামিন, তুমি আমাদেরকে পুরাপুরি দিনের উপর চলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তুমি তোমার নফর মানির থেকে আমাদেরকে হেফাজত করো। ইলাহাল আলামিন, আজকে পবিত্র জুমার রাত, ইয়া আল্লাহ তুমি এই রাত পবিত্র রাতে ইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিও। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলি ওয়া আসহাবি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।